রোহিঙ্গা এবং মাদক সমস্যা, এই দুটি সমস্যা নিয়ে মিয়ানমারের সহযোগিতা না পাওয়ায় বাংলাদেশের দুজন মন্ত্রী হতাশা ব্যক্ত করেছেন। একজন হচ্ছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আরেকজন পররাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জীবন বিনাশী মাদকদ্রব্য মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে বিপুল পরিমাণ এবং সেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মিয়ানমারের সহযোগিতা বাংলাদেশ পাচ্ছে না কোনোভাবে। এবং পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমারের কাছ থেকে যে সহযোগিতা পাওয়া উচিত সেটি পাওয়া যাচ্ছে না, তিনি হতাশ। এই বাস্তবতায় আমাদের আজকের আলাপন এবং আলাপনের বিষয় রোহিঙ্গা ও মাদক সমস্যা, মিয়ানমার বাংলাদেশ সম্পর্ক। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছেন, তিনজন বিশেষজ্ঞের সঙ্গে পরিচয় করিয়ে দিব এবং একই সঙ্গে আপনাদের শুরুতেই জানিয়ে দিই, আপনারা চাইলেই আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন এবং মন্তব্য করতে পারেন এবং সেক্ষেত্রে ফোন নাম্বারটি হচ্ছে 202-619-3062। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন তিনজন বিশেষজ্ঞ, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল ও নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আব্দুর রশিদ, রয়েছেন বাংলাদেশের জাতীয় মাদক নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির সদস্য, 21 পদকপ্রাপ্ত এবং মানুষের সভাপতি ডাক্তার অরূপ রতন চৌধুরী, এবং আমাদের সঙ্গে রয়েছেন ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন বা ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। একই সঙ্গে মাঠ পর্যায়ের খবরাখবর জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কক্সবাজার থেকে আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল। আপনাদের কাছে যাওয়ার আগে আমি একটু শুরুতেই মোয়াজ্জেম হোসেন শাকিল, আপনার কাছ থেকে জেনে নিতে চাই রোহিঙ্গার সমস্যা এবং মাদক সমস্যা। রোহিঙ্গা সংকটটি অনেকদিন ধরেই রয়েছে, আমরা এই বিষয়ে অনেক আলোচনাও করেছি, সঙ্গে মাদক একটি সমস্যা সবসময় রয়েছে, কিন্তু গতকালই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে হতাশা ব্যক্ত করেছেন যে মিয়ানমার সহযোগিতা করছে না, এই বাস্তবতা আসলে আমরা জানতে চাই মাঠ পর্যায়ে কি অবস্থা, মাদক সমস্যার সঙ্গে রোহিঙ্গারা জড়িত কিনা, মাদক কিভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে, এ বিষয়ে আপনার কাছে কি খবর খবর রয়েছে শাকিল?
হ্যাঁ, মাদক সমস্যা বিশেষ করে ইয়াবা এটা বেশ পুরাতন একটা সমস্যা বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশে যে পরিমাণ মাদকের বিস্তার এর সবটুকুই কিন্তু কক্সবাজার হয়েই বাংলাদেশে গিয়েছে, এবং এর উৎস হচ্ছে মিয়ানমার। মিয়ানমারেই রয়েছে মাদকের ইয়াবার ফ্যাক্টরি, সেখান থেকে বাংলাদেশে এগুলো আসে এবং নানাভাবে সেগুলো সারা দেশে ছড়িয়ে পড়ে। তো মিয়ানমারের যে মাদক বাংলাদেশে আসার পেছনে এক সময় কিন্তু বাংলাদেশিরাও এই আনার কাজে ব্যবহৃত হতো, কিন্তু ঠিক এই সময়ে কিন্তু আমি কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হুসাইনের সাথে আমি কথা বলেছি। তো উনি যেটা বলেছেন, এই মুহূর্তে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক আনার কাজে যে ফার্স্ট যারা কেরিয়ার তারা হচ্ছে 95% রোহিঙ্গা, এই রোহিঙ্গারাই কিন্তু মাদক গুলো আনে। কিন্তু আবার এটার যে ব্যবসা, এটার ব্যবসার সাথে জড়িত কিন্তু বাংলাদেশের মানুষ, রোহিঙ্গারা কিন্তু জাস্ট মিয়ানমার থেকে বাংলাদেশে এই আবাগুলো নিয়ে আসে, কিন্তু এটার ব্যবসা গুলো সারা দেশে যে ছড়িয়ে পড়া এটার সাথে কিন্তু বাংলাদেশের মানুষগুলো জড়িত, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন যে তালিকা সরকার করেছে মাদক ব্যবসায়ীদের, সেখানে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারাও আছে, বিশেষ করে সাবেক একজন সংসদ সদস্য আব্দুর রহমান বদি, সে কিন্তু তালিকার একেবারে শীর্ষে আছে, এবং তার আত্মীয় স্বজনরাও সেখানে আছে, বিশেষ করে তার পরিবার আছে, এবং এবার কিন্তু তাকে মনোনয়ন দেওয়া হয়নি এবং তার স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং নির্বাচিত হয়েছে। তো এই যে মাদকের সাথে যে রাজনৈতিক একটা সম্পর্ক এবং যার বিভিন্ন পেশাজীবী যারা আছে এবং যারা মাদকটা দমনের কাজে যারা আছে সেখানেও কিন্তু অনেকেই আটক হয়েছে, র্যাবের আটক হয়েছে, তাহলে মাদকটা যেহেতু খুব বেশি লাভজনক একটা ব্যবসা এখানকার জন্য, দেখা যায় যে এখানে বিভিন্ন পেশাজীবী থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ এটার সাথে ইনভলভ, কিন্তু রোহিঙ্গাদের সাথেও এটার একটা সংযোগ আছে, কারণ এটা রোহিঙ্গারা প্রথম বাংলাদেশে এটা নিয়ে আসে।
জি শাকিল, আপনি আমাদের সঙ্গে
এটা আনার জন্য
যারা কর্তৃপক্ষ তারা বলছেন যে এখন মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক আনার জন্য যে কেরিয়ার তার 95% রোহিঙ্গারা। এই বাস্তবতায় আপনি যেহেতু মানব পাচার সংশ্লিষ্ট বিষয়ে কাজ করেন ক্যাম্পে, আপনার কাছ থেকে জানতে চাই কিভাবে সম্ভব হয়, যেখানে আমরা জানি যে ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বাইরে বের হওয়ার জন্য এক ধরনের বিষয় রয়েছে, তারা আনছেন, তারা পৌঁছে দিচ্ছেন দ্বিতীয় দফায় যারা এটি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে দেবে, এটি কিভাবে সম্ভব হয়?
ধন্যবাদ। আমরা যেহেতু মাঠ পর্যায়ে দীর্ঘদিন ধরে কাজ করি, আমাদের অভিজ্ঞতা দেখা গেছে যে আসলে এই গত দু বছর ধরে আমাদের এই বর্তমান রোহিঙ্গা ইনফ্লাক্স হওয়ার আসলে তারও অনেক আগে থেকেই মায়ানমার থেকে এই ইয়াবা সহ আরো বিভিন্ন মাদকদ্রব্যের এই এই আপনার এই আপনার চালানের এই কাজগুলো হচ্ছিল, কিন্তু বিশেষ করে গত দু বছরে এটা একটু প্রকট আকার ধারণ করেছে। এখানে একটু বলে রাখা ভালো, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই খুবই তৎপর এই বিষয়টি নিয়ন্ত্রণ আনার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আসলে সমস্যাটি অত্যন্ত ব্যাপক এবং এটা এত জটিল যে আসলে এটা শুধুমাত্র আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আসলে এটা নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ হচ্ছে আমাদের সীমান্তের যে আপনার অনেক দুর্গম এলাকা আছে যেগুলো আসলে সার্বক্ষণিক ভাবে এগুলো আপনার নিয়ন্ত্রণ করা আসলে খুবই জটিল এবং খুবই কঠিন। তারপরও আমরা দেখছি যে আসলে এটার মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি রিপোর্টও দেখলেন যে ইকটকের শাকিল ভাই যেটা বললেন, এবং এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পাহাড়ি দুর্গম এলাকা আছে, আমাদের সমুদ্র পথ আছে এবং এই রোহিঙ্গা এবং যারা এই মাদক, এটাতে কিন্তু আসলে সব রোহিঙ্গারা না, কিছু সংখ্যক রোহিঙ্গারা যারা এই ধরনের মাদকদ্রব্য চোরাচালানের সাথে যারা মানে জড়িত এবং তারা খুবই সংঘবদ্ধ, এবং তাদের মায়ানমার একটা গ্রুপ আছে এবং এখানেও তাদের একটা তাদের গ্রুপ আছে, এবং এরাই কিন্তু এই পুরো প্রক্রিয়াটা কিন্তু এই মাদক চোরাচালানের প্রক্রিয়াটা কিন্তু নিয়ন্ত্রণ এবং বাস্তবায়ন করে থাকে। তো এখন আমাদের যেটা মানে বিষয় হচ্ছে যে প্রথম হচ্ছে সীমান্ত এলাকায় আমাদের বাংলাদেশের যারা নাগরিক আছে তাদেরকে আরো সচেতন হতে হবে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাদেরকে যথাযথ তথ্য দিয়ে তাদেরকে সহায়তা করতে হবে, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আরো বেশি তৎপর হওয়া দরকার এবং প্রশাসন আরো বেশি তৎপর হওয়া দরকার, আমাদের মিডিয়া স্থানীয় মিডিয়া তাদেরকে আরো বেশি তৎপর হওয়া দরকার।
জি, আরিফুর রহমান, আরিফুর রহমান আপনি আমাদের সঙ্গে থাকুন, নিশ্চয়ই আবারও আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা একটু যেতে চাই আসলে, আমরা মোহাম্মদ আব্দুর রশিদ আপনার কাছে সবার শেষে যাব, তার আগে একটু আমরা ডাক্তার অরূপ রতন আপনাকে জানতে চাই আপনার কাছ থেকে, বাংলাদেশের জাতীয় মাদক নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির সদস্য এবং আপনি যে অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই হতাশার কথা জানিয়েছেন সেখানে আপনি বক্তব্য রেখেছেন, সে কারণে আপনার কাছ থেকে জানতে চাওয়া, তিনি হতাশ, মিয়ানমার সহযোগিতা করছে না, বাংলাদেশে নিজস্ব বাহিনী রয়েছে, তারা দায়িত্বে রয়েছে এবং রোহিঙ্গা ক্যাম্পে অনেক ধরনের অপরাধ প্রবণতা থাকতে পারে এমন সন্দেহ করে সরকারের অনেক ধরনের তৎপরতা রয়েছে, এর পরও কেন এমন পরিস্থিতি যে স্বরাষ্ট্রমন্ত্রীকে হতাশা ব্যক্ত করতে হয়?
ব্যাপারটা হচ্ছে যে দেখুন, মাদকের সমস্যা আমাদের দেশে নতুন নয়, এটা দীর্ঘদিনের একটি সমস্যা এবং কিছুদিন আগেও যেটা বাংলাদেশের সঙ্গে ভারত থেকে যে ফেন্সি ডিলটা এদেশে আসতো সেই ফেন্সি ডিল নিয়েও কিন্তু একটা বিরাট সমস্যা হয়েছিল, কিন্তু বর্তমান সরকারের সময়ে এবং ভারতের সরকারের সাথে একটা যৌথ আলোচনার মাধ্যমে কিন্তু এই ফেন্সি ডিলের যে নকল কারখানা যারা তৈরি করেছিল ভারতের কাছাকাছি এবং সেইভাবে তারা বাংলাদেশে পাচার করতো, সে একটা একটা বিরাট একটা মহামারী ছিল সেই সময় আমাদের দেশে যুব সমাজের মধ্যে। কিন্তু এই বাংলাদেশ ভারতের যৌথ একটা সমন্বয় সিদ্ধান্তের ফলে কিন্তু এই ধরনের ফেন্সি ড্রিলের যে একটা চরম একটা ব্যবসা ছিল এবং বেশিরভাগই আসক্ত ছিল সেই সংখ্যা কিন্তু কমে আসছে, কারণ ভারত সেটা নিয়ন্ত্রণ করেছে এবং এখন কিন্তু ফ্যান্সিদের মাত্রাটা এখন সেই পরিমাণে নাই।
কেন নেই? ভারত 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 নিয়ন্ত্রণ করতো একসময়, এখন করে না, সে কারণে নাই নাকি মানুষের অভ্যাসের পরিবর্তন হয়েছে?
না দেখুন, ঘটনাটা হচ্ছে যে এক ধরনের কারখানা তৈরি হয়েছিল ভারতের এখানে, যেখান থেকে ফ্যান্সিদের নকল ফ্যান্সিদের তৈরি হয়ে এখানে চলে আসতো, সেগুলা কিন্তু ভারত সরকারকে জানানোর পরে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে একটা সমন্বয় হয় এবং সের ফলে কিন্তু সেটা বন্ধ হয়, এখন কিন্তু সেটা হচ্ছে না। কিন্তু এখন যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে মায়ানমারের ইয়াবা সমস্যাটা। বাংলাদেশ সরকারের সঙ্গে যথেষ্ট আন্তরিকতার সঙ্গে মায়ানমার সরকারের বেশ কয়েকটি বৈঠক হয়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেগুলো উল্লেখ করেছেন এবং তিনিও সেখানে গিয়েছিলেন এবং সেখানে তাদের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু বারবার যে সমস্যাটি হচ্ছে, বারবারই বারবার কথা দিচ্ছে কিন্তু এইভাবে তারা কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে না, যার ফলে এইসব ইয়াবা পাচার বন্ধ হয় বা ইয়াবা দেশ থেকে সমূলে আমরা নির্মূল করতে পারি। এবং তাদেরই মায়ানমারের এখানে যে দীর্ঘদিনের যে ইয়াবা ব্যবসা চলছিল তাদের বর্ডারে কাছেও তারা বিভিন্ন ধরনের মেশিন তৈরি করে ইয়াবা তৈরি করছে, যেসব রিপোর্ট আমরা দেখছিলাম পত্রপত্রিকা বিভিন্ন রিপোর্টারের মাধ্যমে, সেগুলো কিন্তু তারা কোনোভাবে বন্ধ করতে পারেনি। এবং এই ব্যবসাটা তারা বন্ধ করতে পারেনি কারণ সরকারি পর্যায়ে মায়ানমার থেকে সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও বাংলাদেশের সঙ্গে তারা বারবার কথা দিচ্ছে যে আমরা এই বিষয়টি দেখব, দেখছি, সবকিছুই তারা বলছে যখন সরকারি পর্যায়ে কেউ যাচ্ছে, কিন্তু তারা বারবারই কিন্তু কথা সেই বরখেলাপ্তি করছে, বলে যে ব্যবসাটা বাংলাদেশের সঙ্গে মায়ানমারের এই যে ইয়াবা ব্যবসাটা সেটা কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না।
জি, মিয়ানমার সরকার কথা এর আগেও রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে দিয়েছে এবং সেইভাবে বাস্তবায়ন করেনি, সরকারের বিভিন্ন পর্যায় থেকে হতাশা ব্যক্ত করা হয়েছে। কিন্তু মাদকের মতো একটি সমস্যা যেহেতু মিয়ানমার সহযোগিতা করছে না, সেক্ষেত্রে আসলে বাংলাদেশ অতিরিক্ত কি করছে? শুধু হতাশা ব্যক্ত করা ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি করছে?
বাংলাদেশে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং ইতিমধ্যে গত বছর থেকে কিন্তু মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে বাংলাদেশে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনার মাধ্যমে এদেশে কিন্তু মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং তার ফলশ্রুতিতে কিন্তু অনেক সুফল আমরা পেয়েছি এবং অনেক মাদক ব্যবসায়ী যারা তারা কিন্তু আইনের আওতায় তাদেরকে আনা সম্ভব হয়েছে এবং বিপুল পরিমাণ মাদক কিন্তু ইতিমধ্যে জব্দ করা হয়েছে। এগুলো কিন্তু একটা সুলক্ষণ, বর্তমান সরকারি একটা দৃঢ় পদক্ষেপ এবং আইন বলবো যেটা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী তার জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছেন এবং আমরা যারা মাদক বিরোধী বিভিন্ন ধরনের সংগঠন আছে তারাও কিন্তু আমরা সচেতনমূলক কার্যক্রমে আমরা চালিয়ে যাচ্ছি। তার মাদকটা কিন্তু দমন হয় কিন্তু তিনটা ভাবে, একটা হচ্ছে ডিমান্ড রিডাকশন, একটা হচ্ছে সাপ্লাই রিডাকশন, একটা হচ্ছে হার্ম রিডাকশন। সুতরাং একভাবে শুধু কাজ করলে কিন্তু হবে না, ডিমান্ডটা যেটা আছে এখন বর্তমানে যুব সমাজের মধ্যে সেটা কিন্তু হ্রাস করতে গেলে আমাদের এই ধরনের সচেতনতা কার্যক্রম চালাতে হবে। আর সাপ্লাই রিডাকশন যেটা সেটা হচ্ছে যে বর্ডারে যে ধরনের প্রশাসন যেটা করছে সেটা, হার্ম রিডাকশন হচ্ছে যারা মাদকাসক্ত তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা, চিকিৎসা করা। সুতরাং তিন ভাবে কিন্তু যদি আমরা সোচ্চার হই না হই এবং আমরা যদি পদক্ষেপ না নিই তাহলে কিন্তু এই ধরনের আগ্রাসন বন্ধ করা যাবে না।
জি ডাক্তার অরূপ রতন, আমাদের সঙ্গেই থাকুন, আবার আপনার কাছে ফিরবো। আমরা একটু যেতে চাই সাবেক মেজর জেনারেল এবং নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আব্দুর রশিদ আপনার কাছে। আমরা মোটামুটি সামগ্রিক একটি চিত্র পেয়েছি মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক পাচার হয়ে আসা এবং সরকারের পক্ষ থেকে কি করছে। আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই, সেটি হচ্ছে একই সঙ্গে দুটো বিষয়, রোহিঙ্গা সংকটকে ঘিরে জঙ্গিবাদের আশঙ্কা অনেকেই করেন, সেক্ষেত্রে মাদক যেহেতু মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে এবং কোনো ধরনের সহযোগিতা মিয়ানমার করছে না সেটি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, মাদক যেহেতু আসতে পারে আরো অনেক কিছু আসতে পারে, আপনার কাছ থেকে জানতে চাই যে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত যেসব পদক্ষেপের কথা বলছেন যে মাদকের বিরুদ্ধে তারা একদম শূন্য পরিমাণ সহ্য রাখবে না, এটি কি আসলে কথার কথা নাকি সত্যি হচ্ছে? কারণ আমরা তো এটাও দেখতে পাচ্ছি, যেমন আমাদের মজমিসুন শাকিল বললেন যে একজন সাবেক সংসদ সদস্য তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার স্ত্রী এখন মনোনয়ন পেয়ে এমপি হয়েছেন, সব মিলিয়ে বিষয়টি কি আপনি আসলে কিভাবে দেখছেন?
ধন্যবাদ। আমি আসলে ওনারা তো বাংলাদেশের তথ্য দিয়ে বললেন, এই যে উনি একটা কথা বলেছেন মাদক নিয়ন্ত্রণের যে কৌশল গুলোর মধ্যে সাপ্লাই রিডাকশন হচ্ছে একটি কৌশল। সাপ্লাই রিডাকশনে এখানে হচ্ছে আপনি রিডাকশন করতে পারছেন কিনা আমি সেই জিনিসটা দেখতে পাচ্ছি। তো মিয়ানমারের ভেতরে যে এই যে ইয়াবা ফ্যাক্টরি গুলো আছে সেগুলো তো কাউকে বলে দিতে হবে না। এটা আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে অনেক ইনভেস্টিগেটিভ জার্নালিজমে জানতে পেরেছি। একদম 37টি ফ্যাক্টরি স্থানের থেকে বিদ্যমান। এখন এখানে আরেকটি আপনি বলে জঙ্গিবাদের সাথে মাদকের সম্পর্কটা আমি একটু দেখতে
চাচ্ছি।
আমি জঙ্গিবাদের বৈশিষ্ট্য দেখতে গিয়ে দেখেছি যে বই এদের এখানে তাদের যে ফাইন্যান্সিং, ফাইন্যান্সিং এর একটি মূল সোর্স হলো মাদক। সেটি আপনি এই মিয়ানমারও দেখবেন, গোল্ডেন ট্রায়াঙ্গেলও দেখবেন, আপনি দেখবেন আফগানিস্তানেও তাই দেখবেন। তো এই যে কোকেনের ব্যবসাও আমরা দেখেছি যে দক্ষিণ আমেরিকা, এখান থেকে যে টাকাটা তৈরি হচ্ছে সেই টাকাটার একটা ব্যাপক অংশ এই জঙ্গিবাদের কাজে ব্যবহৃত হয়। তো সেটি হচ্ছে একটা বড় ঝুঁকি। আর এখানে যেটি বলা হচ্ছে যে বাংলাদেশের যে কনসার্ন, আমাদের যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী হতাশা প্রকাশ করেছেন, সেটি হচ্ছে সোর্স, উৎসে আমি কি রিডাকশন সাপ্লাই কমাতে পারছি কিনা। সেটি যেহেতু উৎসটা বাংলাদেশের ভূমিতে নয়, তাহলে সেটি যদি মিয়ানমারের ভূমিতে হয় তাহলে মিয়ানমারকেও আন্তর্জাতিক যে ব্যবস্থায় মানব মাদকের বিরুদ্ধে যে অবস্থান, তাদের ব্যবস্থা নিতে হবে। যখন আমি মিয়ানমারের দিকে তাকাই তখন আমি দেখতে পাচ্ছি যে মিয়ানমারের যে বিচ্ছিন্নতাবাদী দলগুলো কাজ করে, প্রাচীন থেকে শুরু করে শান, এদের সবার সংগঠনের ভেতরে আপনি দেখবেন তারা সবাই মাদকের ব্যবসার সাথে জড়িত। এবং এদের সাথে মাদকের ব্যবসা নিয়ে যদি আমি আরেকটু গভীরে যাই তখন দেখি মিয়ানমারের সামরিক বাহিনীর বড় বড় কর্তারা তারা হচ্ছে এদের দ্বারা গ্রিজ হয়। অর্থাৎ এইখানে যে অর্থ তৈরি হচ্ছে সেই অর্থটার কিছু অংশ তাদের কাছে চলে আসে। এখন এই নেক্সাস যখন মিয়ানমারকে বাংলাদেশ বলছে যে তোমাদের এলাকার ভেতরে তোমরা এটা নিয়ন্ত্রণ করো বা এইসব কোম্পানি গুলো ঘুরিয়ে দাও, কিন্তু সেখানে যারা করবেন তারা তো বেনিফিশিয়ারি, সেজন্য এখানে হতাশাটা ওখান থেকে এসেছে, হতাশাটা অন্য জায়গা থেকে আসেনি। এখন সেখান থেকে যখন ওটা তৈরি হচ্ছে আপনি দেখেছেন এটা ছোট ছোট লাল ট্যাবলেট যা ক্যারি করা খুব সোজা, এবং এটিকে ইন্টারসেপ্ট করার জন্য আমি যদি বাংলাদেশের চিত্রে আসি তাহলে আমি দেখবো যে বর্ডারে এই এই বছরে যদি আমি পূর্ণ পরিসংখ্যান না দিই আমাকে ভালো দিতে পারবেন ওই যে আপনাদের ওখানে
অরুপ্রতন চৌধুরী
নার্কোটিক্স এর অফিসার আছেন, তো ওখানে আমরা দেখেছি যে নদী পথে যদি ক্রস করতো সেটি হচ্ছে তারা এমন ভাবে ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়েছে যে এক এক করে 3,000, 3,00,000, 2,00,000 এরকম ইন্টারসেপ্ট করেছে। এখন যে রুটটা আছে সেই রুটের চরিত্রটা আমি দেখছি যে এটি কনফিগারেশন চেঞ্জ হয়েছে। আগে নাক নৈতি যে নৌকায় পার হতো এখন সেটা ঘুরে চলে গেছে, চিকনি থেকে সমুদ্র পথে বরিশাল চলে যায় ও সমুদ্র পথে টেকনাফ আসে। এই যে পথের যে পরিবর্তনটা এটি হচ্ছে যে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের যদি এফিসিয়েন্স থাকতো বেশি হয়েছে বলে তারা এই পথ কিছুটা পরিবর্তন করেছে। এগুলো যদি আমরা সার্বিক ভাবে দেখি তাহলে বলবো যে বাংলাদেশের যে অবস্থা মাদকের বিরুদ্ধে সেটি বড় শক্ত অবস্থান। এখানে আমি আরো একটু জিনিস দেখতে পেয়েছি যে মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে কিছু যারা ক্রস বর্ডার ট্রানজাকশন করতো আরিফুর রহমান এবং আরো অন্যরা, তারা হচ্ছে পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়েছে। তো এই যে নিহত ঘটনা, এই যে ইন্টারসেপ্টের যে ক্যাপাবিলিটি এটিকে তারা বাড়িয়েছে এবং যার ফলে অনেক মাদক ব্যবসায়ী
আমরা অন্তত পক্ষে টেলিফোনে একজন শ্রোতার প্রশ্ন মন্তব্য শুনে এবং ফেসবুক থেকে কয়েকজনের প্রশ্ন এবং মন্তব্য শুনে তারপর আবারও আপনার কাছে আসব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন যেসব শ্রোতা তাদের মধ্যে একজনকে বলছি, আপনি আপনার পরিচয় এবং দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো
হ্যালো
হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, কে বলছেন?
জি আমি লিয়াকত আলী, চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলতেছি।
জি লিয়াকত আলী বলুন, আমাদের দীর্ঘদিনের শ্রোতা।
জি আমি আজকের যে সমালোচনা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ এখান থেকে ব্যক্তিগত পক্ষ থেকে। আজকের যে বিষয়টা বাংলাদেশ এবং মাদকের যে অবস্থান নিয়ে, আমাদের সরকার যে জিরো টলারেন্স যেটা ঘোষণা করছেন, এখানে সরকারের সাথে যদি সরকারের সহযোগিতা তার প্রশাসন বাহিনী যদি এই সহযোগিতার হাত যদি আরো একটু আগায় নিয়ে আসে, আর মায়ানমার যদিও সেটা হচ্ছে সাপ্লাইয়ার হয়ে থাকে আমার যে এখানে বলা হচ্ছে যে টাকার বিনিময়ে যে এখানে আদান প্রদান যেটা হচ্ছে, টাকার বিনিময়ে না হয় আমার দেশ যদি সত্যিকার অর্থে জিরো টলারেন্স যদি মাদককে চায় আর প্রশাসন যদি সেই ক্ষমতাটুকু তাদের আপ্যায়ন করে, তাদেরকে মূল্যায়ন করে, আমার মনে হয় এই বোয়ারা থেকে এই মাদক আসা অনেকটা বন্ধ হওয়ার পুরোক্রম, যেটার মধ্যে বাংলাদেশ উপকৃত হতে পারবে।
জি আমরা জি আমরা আপনার মন্তব্যটি পেয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানটি যেহেতু ফেসবুকে যাচ্ছে, সেখানে অনেক দর্শক শ্রোতা তারা মন্তব্য করেছেন, দুই একটি মন্তব্য পড়ে আবারও মেজর জেনারেল আপনার কাছে যেতে চাই। নাসির উদ্দিন তিনি বলেছেন, প্রশাসন আজ চাইলে আজই মাদক ব্যবসা বন্ধ হবে, প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আমার কথা হল সীমান্ত বাহিনী কি করছে, এটি একটি মন্তব্য। আবুল কালাম তিনি বলেছেন, রোহিঙ্গাদের কিছু সংখ্যক মানুষ আগেও মাদক পাচারের সাথে জড়িত ছিল, এখনো আছে। অনেক অনেক মন্তব্য, আমরা মন্তব্যগুলো সব পড়তে গেলে অনেক সময় লাগবে এবং আমরা নিশ্চয়ই আরো কিছু মন্তব্য প্রশ্ন আপনাদেরকে শোনাবো। আমরা একটু যেতে চাই মোহাম্মদ আব্দুর রশিদ আপনার কাছে, যেমনটা বলছিলেন
শুধু বর্ডার ইন্টারসেপশন হবে না, প্রতিটা এক্সপায়ারি স্টারে করছে, উৎস থেকে শুরু করে, আমি বলছি যে এই ব্যাংকটা উৎস থেকে এবং কনজামশন যেখানে হচ্ছে, যিনি ড্রাগটা খাচ্ছেন বা ব্যবহার করছেন, এই পুরো লেন্থ যদি আছে এখানে আপনার পদে পদে ইন্টারসেপশন করার ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে। উনি খুব সহজ ভাবে বলেছেন যে প্রশাসনে এখানে উদ্যোগ থাকতে হবে, অবশ্যই উদ্যোগ থাকতে হবে। প্রশাসন শুধু না, আমরা দেখছি মাদকের সাথে একটি জিনিস আছে, নেক্সাসকে আমি তিন ভাগে দেখি, একটি হচ্ছে প্রশাসনের কিছু লোকের সাথে যুক্ত হয়ে যায় যারা আপশক্তি আর কি, যারা প্রতিনিধি সাথে যুক্ত হচ্ছেন, আরেকটি হচ্ছে মাদক ব্যবসায়ী এই গ্রুপটা, আরেকটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা ইন্টারসেপ্ট করবেন তাদের মধ্যে অনেকে জড়িত হয়ে যাচ্ছেন এবং রাজনীতির কিছু অংশ, কিছু নেতারা আবার এটাকে পৃষ্ঠপোষকতা দিয়ে তার এলাকাতে চালু রাখছে। এই যে নেক্সাসটা আছে এটিকে ভাঙার জন্যই এই যে জিরো টলারেন্স এসেছে। এখন কথা হচ্ছে যে এটি তো সব প্রতিটা ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করবেন, এখন আমাদের কাছে যে প্রশ্নটা আছে যে দেশীয় ভাবে আপনি যখন অ্যাপ্লাই করছেন এর সফলতা হয়তো বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি। আমি দেখেছি ইন্টারসেপশন এবছর অবশ্যই বেড়েছে, স্ট্যাটিস্টিক্সটা আমার তো ওই যে টিএনসির অফিসার আগে ভালো বলতে পারবেন। আমি দেখেছি যে পোস্ট গার্ড একটি চালানি ধরেছে 3 লক্ষ বড়ি, তারপরে পরবর্তীকালে আমি এমন বলেছি যে এর পথ পরিবর্তন হয়েছে এবং ভারত থেকে ঢোকার সময় একটা ইন্টারসেপশনে দেখা গেছে তার কাছে এটা পাওয়া গেছে, তো সেখানে তারা বোঝা যাচ্ছে রুটটা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ যে রুটে তারা যদি নাস নদী দিয়ে এই কক্সবাজার বা রোহিঙ্গাদের ব্যবহার করে এটি এনেছে সেটি কিছুটা হলেও এখানে সার্থকতা পাওয়া গেছে, যার ফলে এখন রুট পরিবর্তিত হয়েছে। সেই জিনিসটা বুঝতে হলে আমরা যেটা বলতে চাচ্ছি যে এখান থেকে যে অবৈধ অর্থটা জেনারেট হচ্ছে সেটি আসলে অবৈধ কাজেই নিয়োজিত হচ্ছে, সেই জঙ্গিবাদে নিয়োজিত হচ্ছে, এই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিতে নিয়োজিত হচ্ছে, অপরাজনীতিতে নিয়োজিত হচ্ছে। তো সেখান থেকে এই অর্থটা বন্ধ করতে হলে আমাদেরকে দেখতে হবে, আমার মনে হয় যে মাদকের এই টোটাল ওপিয়াম ব্যবসায় যেখানে আছে টোটাল মানি সামথিং লাইক $75 billion, তো এই টাকায় আফগানিস্তানে যান, আফগানিস্তানে যারা আফগান তালেবান আছে তারাও এই টাকা ব্যবহার করে জঙ্গিবাদ করছে। এখন এখান থেকে যে ঝুঁকিটা তৈরি হয়েছে, এই যে অর্থটা যদি ওদের হাতে পড়ে যায়, এই এরকম আপনি দেখবেন, আমি যেটা বলছি সেটি হচ্ছে সব এগুলো বিভিন্ন পত্রপত্রিকা ইন্ডাস্ট্রি জার্নালিজম থেকে বেরিয়ে এসেছে যে ওখানে যতগুলো বিচ্ছিন্নতাবাদী দল আছে তারা সবাই মাদক ব্যবসা নির্ভর এবং সেখান থেকে অর্থ হচ্ছে, এবং তার সাথে এই যে আমাদের কথা বলতে আর্থিক যারা ওরা খুঁজে পেয়েছে সেটাও।
জি আব্দুর রশিদ, আব্দুর রশিদ আমরা জি আমরা আপনার কাছ থেকে আরেকটি বিষয় একটু জানতে চাই। জি জি আপনার কাছ থেকে আরেকটি বিষয় একটু জানতে চাই, যেহেতু আপনি নিরাপত্তা বিশ্লেষক। এনামুল হক আমাদের একজন ফেসবুক দর্শক, তিনি মন্তব্য করেছেন, প্রশ্ন করেছেন, আমরা কি সীমান্ত সুরক্ষিত রাখতে সক্ষম নই যার কারণে ইয়াবার চালান বন্ধ করা যাচ্ছে না? এই মন্তব্য বা প্রশ্নের আলোকে আপনার কাছ থেকে জানতে চাই, আসলেই কি
আমি বলছি যে উনি প্রথম দিকে ভুল করেছেন, সেটি হচ্ছে সীমান্ত, হচ্ছে আমরা যেটাকে বলি পোড়া ছিদ্র সম্পন্ন সীমান্ত। এখানে প্রতিটা জায়গাতে আপনি এভাবে ব্লক করতে পারবেন না। তো সেখানে অভিযোগ বলতে চাচ্ছেন যে সীমান্ত রক্ষীরা কি করছে, সীমান্ত রক্ষীদের যে সক্ষমতা আছে সেটি তারা প্রয়োগ করছে, কিন্তু সেখানেও ফাঁকফোকর আছে। সেই ফাঁকফোকর ব্যবহার করেই এই যে আমাদের চোরা চালানগুলো হয়।
আপনি যেমনটা বলছিলেন যে মিয়ানমারের উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারাও এই মাদক পাচারের সুবিধা বা অর্থ পান, একই ধরনের অভিযোগ বা সন্দেহ কি বাংলাদেশের ক্ষেত্রে করা যায়? আব্দুর রশিদ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, খুব সম্ভবত আমরা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আব্দুর রশিদ, ডাক্তার অরূপরতন চৌধুরী, আপনি শুনতে পাচ্ছেন? ডাক্তার অরূপরতন চৌধুরী, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, ডাক্তার অরূপরতন বোধহয় খুব সম্ভবত সেই সংযোগটিও বিচ্ছিন্ন হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আসলে সেই সংযোগগুলো পাচ্ছি না। আমরা চেষ্টা করছি আবারও সংযোগ স্থাপনের করার জন্য। আমরা আবার একটু যেতে চাই মোয়াজ্জেম হোসেন শাকিল আপনার কাছে। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল, তিনি একটি আমাদের প্রতিবেদন পাঠিয়েছিলেন। এই যখন সমস্যা চারিদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দুজন মন্ত্রী হতাশ হয়ে যান, যখন তখন আসলে অনেক বেশি আশান্বিত হওয়ারও কোনো সুযোগ থাকেন না। সব মিলিয়ে বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা খুব শীঘ্রই সমাধান হচ্ছে কিনা, এই বিষয়ে তেমন কিছু করার আছে কিনা, এই সব মিলিয়ে আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন পাঠিয়েছে। আমরা একটু প্রতিবেদনটি শুনে নিই এবং আমরা সংযোগ স্থাপনের চেষ্টা করছি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দিলারা চৌধুরী বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে, আর সেই শূন্যতার কারণেই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হচ্ছে না, উল্টো ভারত থেকে অনুপ্রবেশ শুরু হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে দরকার জাতীয় ঐক্য, অন্যথায় রাজনৈতিক সংকট ও নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থীর দেশে পরিণত হবে। শুক্রবার জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামক সম্প্রতি গঠিত একটি নতুন রাজনৈতিক দলের জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডক্টর দিলারা চৌধুরী।
যে আপনার জাতীয় ঐক্য ছাড়া যেরকম দেশের ভিতরে কোন রকমের উন্নতি করা যায় না, সেরকম বৈদেশিক ক্ষেত্র অন্যান্য দেশের আগ্রাসন থেকেও আমরা বাঁচতে পারি না। যেরকম আপনার মিয়ানমার 10 লক্ষ লোককে পাঠিয়ে দিয়ে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, আমরা কিচ্ছু করতে পারছি না। তারপরে আপনার ভারতে এনআরসি চলছে এবং এই এনআরসির বিরুদ্ধে আমরা জানি যে এই আইনটাই করা হয়েছে মুসলমানদেরকে ওখান থেকে বিতাড়িত করার জন্য এবং ওখানে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠন করার জন্য। সুশীল সমাজ একটা কথাও বলে না, রাজনৈতিক নেতারাও কিছু বলে না।
সংগঠনটির অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মুজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, দলটির মূল ভিত্তি হবে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র।
মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্রে জঙ্গিকারের কথা বলা হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফ, সেটাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই এই দলটা গঠিত হবে। সুতরাং এটা কারো বিডিমও নয়, এটা কারো প্রেরণায় এই দলটি করা হয়নি, এটা একটা স্বাধীনভাবে একটা নতুন উদ্যোগ হিসেবে এই দলটি করা হয়েছে।
উল্লেখ্য, মুজিবুর রহমান মঞ্জু একজন জামাতের বহিষ্কৃত নেতা। এরকম জামাত ত্যাগীরা গত বছরের 27 এপ্রিল রাজধানীর বিজয়নগরের হোটেল 71-এ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামক এই রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ ঘটান। কক্সবাজারে দলটির 2 দিনের জাতীয় কর্মশালায় অংশ নিয়েছেন বিভিন্ন জেলা ও বিভাগের 200+ প্রতিনিধি ও সংগঠক। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
আমরা আসলে বিশ্লেষণমূলক একটি রিপোর্ট শুনলাম যেখানে একজন বিশেষজ্ঞ বলছিলেন যে কেন আসলে রোহিঙ্গার সংকটের বিষয়ে অনেক বেশি ইতিবাচক পদক্ষেপ নেওয়া যাচ্ছে না, সেই বিষয়টি উনি তুলে ধরার চেষ্টা করেছেন স্থানীয় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা সংযোগ স্থাপনের চেষ্টা করছি আমাদের অতিথিদের সঙ্গে। সংযোগ স্থাপন করতে করতে আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখতে 2020 সালের জন্য জয়েন্ট রেসপন্স প্ল্যান, সংক্ষেপে যেটাকে বলা হয় জিআরপি, বাংলায় যৌথ সাড়াদান পরিকল্পনার খসড়া প্রস্তুত হয়েছে এবং এ বছরের জন্য জিআরপির চাহিদা ধরা হয়েছে প্রায় $877 মিলিয়ন। চলতি মাসে পর্যালোচনা শেষে ফেব্রুয়ারিতে জেনেভায় বিশ্বের সকল দাতা দেশ ও গোষ্ঠীদের কাছে আবেদন আকারে প্রকাশ করা হবে চূড়ান্ত জিআরপি। বাংলাদেশ মানবিক কারণেই রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছিল। এখন রোহিঙ্গা শরণার্থীদের জন্য শুরুতে তেমন সুযোগ সুবিধা না থাকলেও ধীরে ধীরে চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশ সরকার চেষ্টা করছে বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় এনজিওর মধ্য দিয়ে একটি সুশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য এবং তাদের যেসব দৈনন্দিন চাহিদা রয়েছে সেগুলো যতটা পারা যায় তাদেরকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে একই সঙ্গে এটি তো একটি বিষয়, বাংলাদেশ নিজের সুবিধে এবং নিজের সমস্যাগুলো দেখার চেষ্টা করবে। এরই মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক যেসব সহায়তা পাওয়া হয়েছে তারপরও অনেক বেশি পরিমাণ একটি অর্থ বাংলাদেশ সরকারের ব্যয় হয়েছে এবং সেটি যদি রোহিঙ্গাদের জন্য ব্যয় করা না হতো সেক্ষেত্রে এই অর্থ নিশ্চয়ই বাংলাদেশ তার অন্য কোনো প্রয়োজনে ব্যবহার করত এবং বাংলাদেশের জন্য সেটি একটি বোঝা। এটিও বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন অনেক মন্ত্রী এরই মধ্যে বলেছেন। এই যখন বাস্তবতা তখন নতুন করে মাদক সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে এবং সেক্ষেত্রে এরই মধ্যে আমাদের তিনজন বিশেষজ্ঞ আলোচক বলেছেন যে মিয়ানমার থেকে যে মাদক বাংলাদেশে আসে ইয়াবা সহ বিশেষ করে ইয়াবা, এটির সুবিধা আসলে মিয়ানমারের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও পান এবং তাদের অনিচ্ছার এটি একটি অন্যতম কারণ। কারণ যারা এটি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে পারতেন তারা যেহেতু সুবিধে পান তারা আসলে সে ধরনের উদ্যোগ নিচ্ছে না এবং বাংলাদেশ সরকারের একার পক্ষে এটি আসলে করে ওঠা সম্ভব নয়। কারণ একদম নিচ্ছিদ্র সীমান্ত রক্ষা করার সুযোগ নেই, কারণ মিয়ানমার সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সেটি তো এক ধরনের সমস্যা রয়েছে, কারণ অনেক দুর্গম পাহাড় রয়েছে, বনাঞ্চল রয়েছে। এই বাস্তবতায় আলোচকরা বলতে চাইছেন যে স্থানীয় যারা রয়েছেন, যারা সচেতন মানুষ, যারা চান বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশের যুব সমাজ মাদকের কবলে না পড়ুক, তাদেরও উচিত একটি সচেতন ভূমিকা পালন করা এবং আমরা প্রত্যাশা করছি সেটি নিশ্চয়ই স্থানীয় মানুষ, বাংলাদেশের মানুষ করবে। আজকের মতো আলাপলের আলোচনা এখানে শেষ করছি এবং দুঃখ প্রকাশ করছি যেসব শ্রোতাদের প্রশ্ন মন্তব্য নিতে পারিনি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।